पकड़ लिया, तुम्हारा भैया ये झूठ बोलता है। बलदेव खाया कि नहीं? सर खाया तो कहे मैंने नहीं खाया, नहीं खाया दे दिया। माटी देखा तुम्हारा मुख ऐसा खोल करके देखा, विश्व ब्रह्मांड को देखा है। ये क्या, मैं क्या देख रही? मट्टी तो देखा नहीं क्या? आखिर विश्व ब्रह्मांड देखा उसके मुख के अंदर में, तो ये क्या चीज है? जो सोदा में यार उरुष्कर नहीं देखती, देखती कि कृष्ण का कल्याण, हमारा लड़का अज्ञानी है, अबोध है, इसका कल्याण कैसे हो? इसलिए यशोदा में अव्याप्ति का दोष नहीं हो सकता। और इन ईश्वरों में असुरों में गुण नहीं हो सकता, ये था। आया समझ में? व्याप्ति माने जो देखा जा रहा व्याप्त है भक्ति। यशोदा में भक्ति व्याप्त है कि नहीं? लड़कियां से मार रही है, कान उमेट रही है, इसलिए इनमें आप व्याप्ति अर्थात तुम्हें भक्ति नहीं, ऐसा नहीं कहो। और असुर में भक्ति ऐसा मत कहो। अरण्य महाराज, अरण्य महाराज वेरी गुड, गो आई थिंक दैट आई हैव टोल्ड यू इन हिंदी एंड बंगाली, सो यू कैन गो। ना ये क्या बोलो कार मध्य, हाँ और उधर मध्य और मध्य आके और भक्ति व्याप्त न।
मैंने इसे ऐसे संक्षेप में किया, असली भक्ति होते हुए भक्ति ना दिखाई दे, संकुचित दिखाई दे, ये अव्याप्ति
कुछ गड़बड़ हो जाएगा बेट, गड़बड़ हो जाएगा। You are understanding something? But I have told in Hindi and Bengali. So I have to come home. So I have to go to the other side. Yes, I will go. So I have to go to the
ताले
के
मध्य
आज
यशोदा मध्य But actually, both mother and daughter's activities, they are completely the blindfold of bhakti, completely and fully perfect bhakti. Why? She has no idea of Krishna's Bhagavata, the need for her Brahma. She is only thinking, what is for Krishna's benefit? What is for his Mangala? How he will be benefited and his life will be auspicious. So she is thinking, if the milk will boil over, then what will happen? Father, just milk, I cannot make sundae. I cannot make clear laundry in so many preparations. So if I don't see these things to Krishna, he will not be happy. So putting Krishna down, she is taking care of the milk. So Mother Yashoda, she has so much love for Krishna that sometimes it seems that she has more love for Sadhya Bhaktu. That means the substance is in connection with Krishna. It seems that she has more love for them. Why? Because he thinks they give happiness to Krishna and they make his life auspicious and successful. So, Srila Gurudevi gave another example. If Krishna would say any thought or lose his ornaments, what will Krishna, what will Mother Yashoda do? She can pinch his ear. She give him a slap. She take his stick and show him the stick and threaten, I'll beat you. And when she does this, then Krishna becomes upset. He's not pleased by this. But why is she doing this? Oh, that Krishna should grow up to be well behaved and take care of all these things. And in this way, in his future, will be mangal, auspicious and happy. So this is really full bhakti, anukulyena, because it's pratikulya rohita. So anukulyena means devoid of any mood which is against Krishna. So this endeavor, it may be pleasing to Krishna or it may not be pleasing to Krishna, but anyway, it's for his benefit. So then Gurudev raised the point. If someone is has this mood, anukulyena, that means they are devoid of Pratikul Bhav. Will it be bhakti?
No.
No, it will still not be bhakti. It will be bhakti, why is it
one
Krishna?
One point you should. I gave an example of Krishna in boyhood with Baldev, Dham, Sudama, Madhumangal and all. So after this, that's why. First this and then.
Yes. So Guru gave another example that in Brahmandara, when Krishna was a small baby, at that time his friend, Baldev, his brother Baldev and so many friends, they told Yashodamaya, Krishna is eating dirt. So then she became very concerned. If your baby is eating dirt, what will happen? You can say, so she's coming. So have you eaten dirt? She said, no, mother, I have not eaten any dirt. Or Baldev and all your friends are saying that you have done so. So, you should show me your mouth. Then Krishna, he opens his mouth and Mother Yashoda looks inside. Did he see dirt? Oh, not only earth, but all the planets, all the universes, everything, universal form, inside the mouth of Krishna. Yet still, Mother Yashoda, he has no idea of Krishna's Bhagavata. He said he's Supreme Lord. Only he is my child, and what I'll do, if he's pleased or not pleased, this is not important. He should grow up to be happy and auspicious in his life. So, Gurudev explained, if this mood is there, that is called Pratikul Rahita, the absence of a mood which is antagonistic or against Krishna's welfare, if that mood is there, will it be bhakti? No, it will not be bhakti. So both elements should be there. That is, anukulyena and also Krishna anukulyenam. And when both things are combined, it will be uttam bhakti. As long as there is no anyaga satsanga, jnana samadhyana vipa.
So in Mother Yashoda and Chandramukhi, simultaneously, they have the fault of overextension and underextension or not?
There is a big sanskrit jaya in any way. Kumar sanskrit bhi jaya.
This fault abhyakti and abhyakti is not the fault. In these examples of Mother Yashoda or nothing, it's concerning the definition given by Rupa Goswami. If anukulyena is not there, and if we don't accept that it means for Krishna's mangal, then the fault of ativyakti and abhyakti is a fault of definition, not fault of Mother Yashoda or nothing.
Good, good one.
Ah.
यहाँ पर जो अनुकूल शब्द दिया है, मैंने प्रतिकूल रहित भाव, केवल प्रतिकूल भाव रहित होना ही भक्ति नहीं है। ये बेकार का ये शब्द नहीं बैठा दिया वहां अनुकूल या अनुशीलन नहीं बैठा है, इसलिए प्रतिकूल की भी अनुकूलन इसकी भी जरूरत है और साथ साथ कृष्णानुशीलन इसकी भी जरूरत, दोनों शब्द एप्रोप्रिएट हैं वहां। केवल यदि ऐसा समझ लिया जाए प्रातकूल रहित होना ही भक्ति है, तो एक घड़ा है, घड़ा में प्रातकूल भाव तो रहित है, वो कृष्ण का विरुद्ध ही कोई काम नहीं कर रहा, किंतु सेवा क्या कर रहा है, प्रवृत्ति कहाँ है, इसलिए अनुशीलन नहीं है इसमें, इसलिए इसको भक्ति नहीं कहेंगे। और तो को की तो बात क्या, हम देखते हैं जो शांत रस वाले हैं, शांत रस वाले वो लोग शांत विचार के हैं। यदि कृष्ण को कोई गाली भी देगा तो कुछ कहेंगे, वो लोग कुछ नहीं कहेगा, चुपचाप रहेगा, क्योंकि उनके प्रति जो प्रीति जैसी होनी चाहिए वैसी नहीं है। अनुशीलन जो परिपूर्ण मात्रा में है प्रेम वाली, इनमें नहीं है, इसलिए इन लोगों के विचार को भी भक्ति शुद्ध रूप में नहीं माना, वो ज्ञानी भक्त और दूसरे दूसरे इस तरह से उनको लिया गया। जैसे देखो भीष्म पितामह जी कृष्ण के प्रति बाण छोड़ रहे हैं और कृष्ण का यहाँ से यहाँ तक सब छलनी हो गया, रक्त भी निकलने लगा, तो भीष्म पितामह को कहो जो ये अभक्त हैं, तो ये होगा, ये ठीक है कि गलत है? कृष्ण को मारा, जीव को गोस्वामी कहते हाँ उस समय असुर समा गया, प्रवेश कर गया और तब उन्होंने मारा, नहीं से नहीं मारते, इसलिए असुर प्रवेश किया, ये भक्ति का कार्य नहीं है, किंतु उनको कहते हैं इसलिए भक्त काफी बोले थे अरे वो सब अविराट साधारण भाव के विचार, हाँ उठा बोले थे फिर जन का भक्त हैं, किंतु बाण मारवे तुम्हें बाण मारते पारो, तुम्हें मारवे की कृष्ण के नखा घातो करो, कृष्ण के दंता घात करो, रोष विचार ही रोष विचार की ओखने का लिया, कृष्ण के तुम्हें मारवे बांध दिए कौन भक्त मारते पारे, असंभव। एक दिन बोल उन्हीं जी गोस्वामी असुर प्रवेश कर लिए थी वही लीला आस्वादन करवा जन कृष्ण के मारवे, तो जाओ घटर मध्य प्रतिकूल भाव ना है, घट में प्रतिकूल भाव तो नहीं है किंतु अनुकूल अनुशीलन भी नहीं है, इसलिए प्रातिकूल या अनुकूल न प्रातिकूल भाव रहती, ये भी भक्ति नहीं, ये दोनों शब्द जरूर चाहिए, अनुकूल न कृष्ण अनुशीलन, तो ये उसका स्वरूप लक्षण है। कृष्ण के लिए रोचमाना प्रवृत्ति हो तो ठीक है, न हो तो भी कोई बात नहीं, प्रातिकूल भाव रहित नयन सज्जमयी वैष्णव आनुगत्य में कृष्ण की सेवा होनी चाहिए, समस्त इंद्रियों का, ये तो हुआ भक्ति।
भक्ति आत्मा जाती है विष्णु पर निर्भर करते, कृष्ण विष्णु पर निर्भर करते
हैं भक्ति, भाई कृष्ण वृत्ति के भक्ति बोले नहीं क्या बुझब, भक्ति का के बोलवे, आत्म जाति जरा सेवा करे वही खाने, भक्ति माने कृष्ण भीतर है ना, उठा बोलते हमें भक्ति माने सेवा, কোনো সময়তে ব্যতিক্রম করে হবে যখন রাধারানী সেবা করবেন তখন উনি বিষয় হোক, রাধারানী বিষয় হয়ে যাবে উনি আসবেন, কিন্তু এটাকে বাদ দেওয়া হবে। অতএব এখানে স্বরূপ লক্ষণ তো বলা হলো, এখন তটস্থ লক্ষণ, অন্যাভিলাষিতা শূন্যম, অন্যাভিলাষিতা শূন্যম মানে কি, কোন রকম ভাবে কৃষ্ণের সেবা দ্বারা নিজের কোন ব্যক্তিগত অথবা সামূহিকভাবে কোন স্বার্থ থাকা উচিত। কৃষ্ণের সেবা করে আমার সুখ হোক, আমার পরিজনের সুখ হোক, আমার লৌকিক কুছ হোক, আর পরোক্ষিক ইত্যাদি স্বর্গ ইত্যাদি মুক্তি হোক, এইরকম হয়তো যেন চেষ্টা থাকে, তাহলে অন্যাভিলাষী অন্যাভিলাষী। কৃষ্ণের সেবা, কৃষ্ণের ভক্তি উত্তরোত্তর বর্ধিত হোক, বিষ্ণু বৈষ্ণবের তদীয় লোকের সেবা হোক, এই ছাড়া যত রকমের অভিলাষ এটা হচ্ছে
অন্যাভিলাষ।
কিন্তু ওর মধ্যে স্বভাব অর্থাৎ স্বাভাবিকভাবে যখন নিয়ে আসতে হবে, তাহলে কি কি ওই ধাতুর মধ্যে কি আর কোন পর্যায়ে লাগিয়ে দিয়ে তাহার স্বভাব সূচক হয়। মানে কি মানে হচ্ছে সাধারণভাবে আমি স্বাভাবিক স্থিতি যখন এরকম আমরা বসে আছি, কোনো ভয় নাই, আমাদের স্বভাব পরিবর্তিত হয় নাই ভয়েতে অথবা অন্য, এই সময় তুমি যদি মনে মনে করো হে কৃষ্ণ আমাকে তুমি রক্ষা করো, হে কৃষ্ণ আমার কিছু এমন ধন হোক যাতে তোমার সেবা করতে পারে, কি অন্য যত রকম এই অভিলাষাটা যেন স্বাভাবিক স্থিতিতে না হোক, কিন্তু তোমার স্বভাবটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, একটা ডাকাত এসে সঙ্গে সঙ্গে বন্দুক ধরলো যে তোমাকে মেরে ফেলবো, এই ধরেছে, হা কৃষ্ণ দ্রৌপদী হাত উঠিয়ে দিয়ে হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, এটি অস্বাভাবিক স্বাভাবিক নয়। এই জন্য এখানে বলা হচ্ছে স্বভাবেতে যেন অন্যাভিলাষ না থাকে, তাহলে বলে অন্যাভিলাষ স্বভাব শিখে। কি বললাম ভাই, কি বললাম
অন্যাভিলাষ আর অন্যাভিলাষিতা? হ্যাঁ, তা শব্দের দ্বারা এখানে শিলাক্ষে হিম প্রত্যয় লিঙ্গ প্রত্যয়ে সেখানে ইন প্রত্যয় হয় শিলাক্ষ ইন প্রত্যয়, স্বভাবটা আমাদের ত্যাগ করতে হবে, স্বভাবকে ত্যাগ করতে হবে, কিন্তু অন্যাভিলাষ ত্যাগ করা যায় না, অন্যাভিলাষ ত্যাগ করা যায় না, কিন্তু যে স্বভাবে তো ইচ্ছা থাকে এটাকে ত্যাগ করতে হবে, এই জন্য স্বভাব ত্যাগ তা বলা হচ্ছে।
স্বভাব মধ্যে যখন আমি সরল সহজ স্বভাবেতে ভাবেতে আছি, আমার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি, তখন যদি আমি কৃষ্ণের সেবা ছেড়ে দিয়ে অন্য কোনো অভিলাষ আমার হয় তখন তাহাকে বলে অন্যাভিলাষ। কিন্তু অন্যাভিলাষ এটা এটি স্বাভাবিক, আর অন্যাভিলাষ হয় কি স্বভাব পরিবর্তিত হয় না, এই অবস্থাতে আমি যদি কোনো জিনিসের লাভ পূজা প্রতিষ্ঠা অথবা আমার কোনো জন্য যদি কোনো রকমভাবে অভিলাষা করি তখন তাহাকে অভিলাষ। কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে যদি হয় তাহলে সে উল্টে যায়, যেরকম হয়তো উদাহরণ তোমরা বুঝো, দ্রৌপদী নগ্ন হয়ে যাচ্ছে তখন চিত্ত চঞ্চল হয়ে গেছে, স্বাভাবিক স্থিতি নাই, ওই অভাব অস্বাভাবিক স্থিতি, স্ত্রীর লজ্জা গেলেই তো সব চলে পতিপ্রতাপ বিশেষ করে, এই জন্য স্বভাব তাহার পরিবর্তন, ওই সময় যে কৃষ্ণ কই হে কৃষ্ণ আমাকে রক্ষা কর, এটাকে বলা হবে কি অন্যাভিলাষিতা শূন্য ধ্রুব। তিনি কি করেছেন, ভগবানের ভক্তি তো করেছেন কিন্তু অভিলাষা যুক্ত স্বাভাবিক স্থিতিতেই অর্থ ইত্যাদি প্রাপ্তি তাহার ভক্তি, এই জন্য তার ভক্তিটাই শুদ্ধ নয়, এই জন্য স্বভাব যখন ঠিক আছে এই সময়তে যদি কোনো ভক্তি বর্ধন অথা হরি গুরু বৈষ্ণবের সেবা ছাড়া অন্য কিছু অভিলাষ হবে তখন অন্যাভিলাষিতা যুক্ত হবে, ঠিক আছে তো, যুক্ত হবে, আর শূন্য হবে কখন যখন ওই স্বাভাবিক স্থিতিতে অস্বাভাবিক স্থিতিতে যদি হয় তাহলে ওটাকে সম্ভব। আরো একটা উদাহরণ দিন, লোক সংগ্রহের জন্য আমরা সাধ্য করি, বৈষ্ণবের সাধ্য আবার কি? যার হরিনাম সারা জীবন করেছেন, গুরু সেবা করেছেন, ভক্তি করেছেন সারা জীবন, তার জন্য কোন সাধ্যের ব্যাপার আছে না? কিন্তু তারা সাধ্যের প্রতি কোন শ্রদ্ধা না রেখে লৌকিক লোক সংগ্রহের জন্য যে লোকগুলি কি বলবে, এরা তো ভক্তি বিরোধী, এরা জানে না, খুব জাঁক জমক করে সাধ্যের অনুষ্ঠান করাইলাম, ছাতা কাপড় সব মাঙিয়ে দিয়ে বললাম এক মন লাগবে ঘৃত আর ওই কাজ, আর বলেন যে স্যার তোমরা বেদ পাঠ করো, তুমি গীতা পাঠ করো, তোমরা ই করো, তোমরা ই করো চারিদিক দিয়ে, আর বলেন যে তুমি হরি কীর্তন করো, আর প্রসাদ নানা প্রকারে নিয়ে সব দেশকে নিমন্ত্রণ করে দিয়ে ঠাকুরকে নিবেদন করে দিয়ে আর তারপরে ওই প্রসাদটা দিয়ে দিয়ে ওই যে বাহারিগুলি যে দেখাইল ওটা লোক সংগ্রহের জন্য করল, আর প্রসাদও নিবেদন যে করেছে এও কি বাইরে লোকে দেখাইবার জন্য, ও তো পূর্বেই হরি নাম করে দিয়ে সারা জীবন ওর ভক্তিময় জীবন, ওর জন্য কে সাধ্য করবে? ও তোমাদের সাধ্য করে, এই জন্য তাদের সাধ্য দরকার, কিন্তু লোক সংগ্রহের জন্য বৈষ্ণব এটা জিনিস করে। অনেক জিনিস রুচিকর না, ভক্তির বিপরীত, তথাপি লোক সংগ্রহের জন্য নিষ্ঠা না থাকলে এই কি অন্নাভিলাষিতা শূন্যই ধরবে।
অশ্রদ্ধাপূর্বক যদি খাদ্য করে আসি,
অশ্রদ্ধাপূর্বক অশ্রদ্ধাপূর্বক লোক সংগ্রহের জন্য, তাহলে এখানে বললেন জ্ঞান কর্ম আদি অনাবৃতম। ভক্তি মনোহর ঠাকুর বলছেন কি শাস্ত্রী বলছে যে কর্ম জ্ঞান যোগ তপস্যা ইত্যাদি দু প্রকারের, যদি আমি মাতা পিতার সেবা না করি, আমি শ্রাদ্ধ না করি, তাহলে আমার প্রত্যয় হবে, আর এইগুলি করলে আবার পরেতে এর প্রভাবতে আমার ভক্তি হবে, কর্মের প্রতি এইরকম ভাব থাকে আর জ্ঞানের প্রতি এইরকম, আমার এইরকম হতে জ্ঞান যদি না থাকে, জ্ঞান মানে কি ওই নির্বিশেষ জ্ঞান বলা অথবা যাগুলি বলে, এইগুলি জ্ঞান না থাকলে ভক্তি হবে না, এই জ্ঞানের দ্বারা ভক্তি হবে। অনেক জায়গার শাস্ত্রেতে এইরকম বলা হয়েছে, যোগ না হলে সেটা চিত্তি স্থির হবে না, এই জন্য প্রথমে যোগের দরকার আছে, তারপরে ভক্তি হবে। এইরকমভাবে জ্ঞান করে দিয়ে যদি কর্ম করে তাহলে এটা ভক্তির আচ্ছা, জ্ঞান আচ্ছা, যোগটাও আচ্ছা ভক্তি, এই জন্য এইসবগুলিকে না হওয়া, বিনা কর্মে বিনা জ্ঞানে আমরা থাকতে পারি এক মুহূর্ত, আমরা জীবিত থাকতে পারি বিনা কর্মে, কিন্তু এই কর্মগুলি কখন কীরকমভাবে করা উচিত, ভক্তিকে আবৃত না করে, আমার পিতামাতার আদেশ না করলে, না সেবা করলে ভক্তি হবে না, গয়া যাত্রা আমার না করলে, পিণ্ড না দিলে, আর ওই কাশি না গেলে আমার ভক্তি হবে না, এইগুলি গেলে তারপরে ভক্তি হবে, এইরকম যাদের বিচার এটা ভক্তির আবার। আর জ্ঞান কর্ম যদি সেবক রূপেতে ভক্তির সেবা করে অনুগত হয়ে, তাহলে ওই কর্ম আর জ্ঞানকে পৃথক রূপেতে কর্ম জ্ঞান সংজ্ঞা না দিয়ে তাহাকে ভক্তি বলা হয়, ওরা ভক্তির আবরণ। হ্যাঁ হ্যাঁ, কথায় চলছে রামচন্দ্র,
কৃষ্ণ not pratikul. Divide up pratikulta means ankul. Pratikul means unfavorable. It does not include favorable. Unfavorable means ankul. But this is incomplete definition. When shabd ankul is there, ankul means favorable. How come? Guru Devi is giving a very good example that if there is an empty pitcher, it is not unfavorable of Krishna Bhakti. Empty pitcher, but also it is not favorable. So just if we use the word that anupole means which is not unfavorable is incomplete. Here in Guru Devi is a very good example. If we see Shant Bhakta, devotee of Shant Rasa,
of pastel color,
teacher,
has a soul,
yeah.
Has no anishilanam.
Eh?
It has, it's devoid of a particle, but it has no anusilanam.
Yeah.
It's good of a point. The pot doesn't do any anusilanam.
You are told wrong somehow.
Yeah.
You are told wrong. Favorable and unfavorable, both you told.
What?
No. Divide of.
Divide of unfavorable.
Ah.
Then, but this is not complete, you told me. Divide of unfavorable is not complete.
Yeah.
A picture is divided of unfavorable, but
no anusilanam.
No anusilanam.
It does not have anusilanam. There is no anusilanam in it. So anusilanam means which should be favorable, but divided of unfavorable.
So you should go in. और कल हम मथुरा वालों से ये चीज पूछेंगे. आज यदि नहीं बतलाया तो फिर सभा में हिंदी में बोलिए, हिंदी में बोलेंगे, ये हम मुख बंद करेंगे. कलकत्ता मथुरा वाले जितने भक्त हैं, हमारे ब्रह्मचारी लोग भी हैं और इधर वाले भी, सबसे मैं कल पूछूंगा. कल तैयार होकर के आएंगे. किसको पूछूंगा कोई पता नहीं, उठा तक तुम उठो. सब लोग तैयार होकर के आइए.
तो So let us explain the meaning of Anupulena. But this has been used next to the word Anushilanam. When both ideas are together, then it gives us the four glasses of coffee. Not one or the other, but both together, then we find four glasses of Uttara coffee. So if we only take the word Anupulena, which means Pratiko Rita, devoted of and who would be antagonistic to Krishna, then it will not be bhakti. We can see the example of one bubbling pot. This pot is there, it has no mood against Krishna. But can we say it's doing any bhakti? No. Because it is not doing any anushiranam. No endeavor at all, no seva. So this cannot be bhakti. So now, when we apply this to devotees, a very good Siddhanta comes out from this. Could I explain that there are devotees in Shantara? That means the mood of neutrality. So, if someone is in Shantara and someone criticizes Krishna, someone gives an insult to Krishna, then what will they do? Nothing? They'll not say anything, they'll not complain, they'll just remain silent. Those are in Shantara.
Their heart will not be enjoyed.
They will not feel hurt by those words. So they have no anushiranam. So if you give an example, those who are jnani bhaktas, they are in different by Shankara. So he doesn't leave Bhishmade. What does Bhishmade do? He was on the back of Kurukshetra. He was taking his bow and arrow and firing arrows at Krishna, cutting Krishna's body, blood was coming.
Why is he doing so? He is thinking that Krishna is Supreme Personality of Godhead and any injury will not be there.
Krishna has come in the body, Satyadananda. It is it cannot be divided. Abhichinna is absolute truth. So therefore, if he will fire an arrow, Krishna will not feel any pain, he cannot be cut, he cannot be killed. So no harm, and he should need an arrow with Krishna. So is he a bhakta? That means, is he a non-devotee because he's doing this to Krishna? No, he's not a non-devotee. Because even though he's sitting out of Krishna, he has no particular love. He has no rule against Krishna. Only his jnana allows him to think that, oh, Krishna is not hurt by this, so no problem.
His Pitama really not fought with Krishna and not suited. Who? Demon inside Bhishma.
So Jiva Goswami fought in his
conversation. A bhakta cannot do like this.
He explained that Bhishma is, he knew that he was thinking, one demon entered into Krishna and he did
it. Of
demon entered into Bhishma.
Yeah.
Of he was choosing Krishna. So here we see that the Anukulya is there. That means Pratikul Bhagavata. He's devoid of that. But he's not doing any seva for Krishna. So where there is Anukulya and Krishna Anushilanam, that means favorable to Krishna. And Anushilanam, the cultivation of all endeavors of body, mind, words and roots, which is Anu, Nirantajamai, continuous and in Anugapta under the guidance of pure devotees. This is called the short lakshan of Uttam Bhakti. That means the intrinsic characteristic of Bhakti. Now, Buddha said, this being defined, we have to also know what is the extrinsic characteristic of Bhakti, or marginal characteristic of Bhakti, that is called the tattva lakshan. So the tattva lakshan of Uttam Bhakti has been defined in the line, Anyabhyasitasunyam, Yanakarajanabhritam. So, Anyabhyasitasunyam, first of all, the general idea means no swartha, no selfishness, not serving Krishna to get anything in return, not doing this anushilanam for one's own happiness with any expectation. But here, it is not stated anyabhilash shunyam, completely devoid of all other desires. It says anyabhilash sita shunyam. So this topic sita indicates that one should be devoid of all desires except for the service of Krishna according to one's swabhava, that means in his nature, in a natural position. If one is sitting down, chanting, and everything is peaceful, then in his nature he has no desire other than to serve Krishna. But if a calamity will come, if a crisis will come, a great danger, someone comes to kill or beat that person, then at that time, his regular nature, his prabhava, becomes transformed. And at that time, he may call out, oh Krishna, save me. This is asking Krishna for something for himself. Yet, because his mood is not in him, it's not in his prabhava, it's not in any circumstances. Therefore, by the word Anyabhya Shita, including the topic Shita, this is made a concession to include this devotee in the definition of Uttam Bhakti. Then Srila Gurudev said, what is Anyabhya? This is Hira, Ula, Puja, Purishta, and selfishness. So it should be devoid of all these things, nothing for oneself. But Shita is given there, to indicate that these things are not present according to one's prabhava. So then Buddha gave some examples to illustrate this. First example, Draupadi. Draupadi serves Krishna, but he doesn't want anything in return. Yet we see, when Dushyant came to take away her job, at that time she called out, Hey Govinda, Rakoshana, Hapkali, Hari, all the way to save me. for herself. Does it mean that her activity is not pure bhakti? No. Because in her swabhava, in ordinary condition, she will never ask herself for anything. But at this time of crisis or calamity, she's calling. So it still is included in the definition of Uttar Bhakti. On the other hand, come to the example of Dhruva Maharaj. Dhruva Maharaj is not in any predicament, in any dangerous situation. And he's standing, and he's chanting his mantra. And what is he thinking? I want a kingdom greater than my grandfather. So his anyabhada, his desire, other than the satisfaction of Krishna, is in his swabhava. And therefore, Dhruva Maharaj cannot be included in the category of Uttama Bhakti. So then, Srila Gurudev came to the topic of Jnana-Dhara Devabritam. No one can become free from jhana and karma. Eating is a karma, breathing is a karma, throwing here and there, these are all karma. We cannot be free from them. And some duties we have to also perform in society. But they should be done in such a way that they do not cover bhakti. So Gurudev explained that you cannot be without jhana. And especially in the beginning, jhana is very good. We don't have to know. Have some knowledge of what is bhakti tattva and all of these things. And by tattva jnana, by knowing the tattva, then the mind will be steady, chitta will be sealed, steady mind. And with a steady mind, one can become absorbed. So this, some jnana is good, it will not tattva bhakti. But in personal jnana, this will tattva bhakti. So Gurudev gave an example. If someone dies, then their relatives, according to karma, sandha, according to shastra, they will have to do some sadha, they have to do a ceremony for their deceased relatives. They will have to make some oblation. Why? Because being in this world, if anyone will commit sinful activities knowingly or unknowingly, there will be a reaction and they will have to go to hell or suffer anything. So their descendants, they are doing this sadha, sadha ceremony. And by this they offer prasad to their deceased relatives and they become free from any suffering conditions after their death. So, if someone is Vaishnava and chanting Harinam their whole life, is there any necessity to do some help with? What necessity is there? Can they go to hell? Will they be in a suffering condition? No. They'll be in a better position, or otherwise they may go back home to Godhead. So, no need to do some for Vaishnava. Yet still, those who are Vaishnava, they will make a trance for their deceased relatives. Why? Because when they do this function, then they invite so many sadhus, and invite all relatives, and then the Harinam Sankirtan, and Prabhupada, Harikatha, and Mama Prasadam distributed to everyone. So they bring this, and everyone will get benefit. And they don't have a belief that if I do this, Sadhana, my bhakti will go up. If someone has a faith, by performing Sadhana, my bhakti will be increased, or someone has a faith that by not doing Sadhana, this will be dangerous. This will be detrimental for my devotional service. Then, if they do this karma, it will be avrita, it will cover bhakti. So when the karmas of this world, the duties of this world, are performed without having faith in them, that they will either be favorable or unfavorable for bhakti, but they're done in a detached way, and also they can be made favorable for preaching or for bhakti, then that karma, it does not cover bhakti, and this is being committed.
Thus ends the class on the 9th of October 2001 in Jagannath Puri, Srinivas Chakravarti Math, evening time. Hare Krishna.